পহেলা জুন 2015, হাবুলুল মাদ্রাসা, কেরানীগঞ্জ, ঢাকা।
আমার কাছে এই পৃথিবী যে দৌলত পাইত, এজন্য একজন আলেমের দিনের মর্যাদা অনেক বড়, অনেক বড়। আল্লাহর নবীর নূর যার সিনাতে, আল্লাহর নবীর আল্লাহ রসুল সাল্লামের এলমের আমানত, আসমানি ভারী এলমের আমানত যার নিকটে, সেই আলমদিনের মর্যাদা কত বড়, অকল্পনীয় তার মর্যাদা। রসুল্লাহ সাল্লাম দুনিয়ার মানুষদেরকে আলমদিনের মর্যাদা বোঝানোর জন্য মিশাল দিচ্ছেন যে পূর্ণিমা রাতে সমস্ত তারকা মণ্ডলীর উপরে পূর্ণিমার চাঁদ যত বেশি বড় মর্তবা বলা, সারা দুনিয়ার আমলওয়ালা ইবাদতওয়ালাদের উপরে একজন আলেম দ্বীন এইরকম বেশি মর্তবা বলা। আলেমের এই মর্তবা আমলের কারণে না, আমল সব মুসলমান করবে, ইবাদত সব মুসলমান করবে, কিন্তু আলেমের এই বিশিষ্ট মর্তবা এটা আসমানি ইলমের কারণে। কোরআন শরীফে আল্লাহ তাআলা বলছেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু, ঈমানওয়ালাদের সকলকে আল্লাহ সারা দুনিয়ার সকলের ঊর্ধ্বে উঠে দেন ঈমানের বরকতে। ঈমান যে আনল সে সকলের উপরে উঠে গেল, সকলের ঊর্ধ্বে উঠে গেল, এবং আল্লাহ তাকে ঊর্ধ্বে উঠান, ঈমান তাকে ঊর্ধ্বে উঠান। ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, আর যাদেরকে আল্লাহ এলেম দান করেন, আল্লাহ পাক বলেন যে তাদেরকে আমি সীমাহীন মর্যাদা দান করি, তাদের মর্তবার কোন কুল কিনারা নেই, তারা দার। ইমানওয়ালার এক মর্তবা আর এলেমওয়ালার বেসুমার মর্তবা, আল্লাহ দিন উতুল ইলমা দারাজাত। এজন্য আলেমে দিনের জিম্মাদারিও ভারী, যে দুনিয়াওয়ালারা দুনিয়া নিয়ে ব্যস্ত, আলেমে দিন সিরফ ইলমের নূরে ডুবা আল্লাহকে নিয়ে ব্যস্ত। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহি উলামা, আলেমে দিন আল্লাহকে চিনেন জানেন, এবং সেজন্য আল্লাহর ভয়ে কাঁপতে থাকে। এই জন্যই কোরআন শরীফ আল্লাহ তাআলা বলছে যে তোমরা যারা আমি আল্লাহকে চিনো না, আমি আল্লাহর কথা জানো না, আলেমে দিনের কাছে যায় শিখবা, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তাআলামুন, তোমরা যারা জানো না, তোমাদের ইলম নাই, তোমরা আলেমে দিনের কাছ থেকে ইলম নিবা, এবং আর রহমান ফাসআল বিহি খাবীরা, মহান আল্লাহ সীমাহীন রহমতওয়ালা আল্লাহ সম্পর্কে জানতে হলে যারা যথাযথ খবরওয়ালা তাদের নিকট থেকে জানবে। খাবীরা এই শব্দ থেকে বোঝা যায় কামেল দিনের উপর চলা, দিনের কামেল খবরওয়ালাদের নিকট থেকে এলম অর্জনের দ্বারাই সম্ভব। এজন্যই মুহাদ্দিসিন এবং ফুকাহায়ে উম্মত দিন জানার জন্য সবচেয়ে বেশি জরুরি তাদের, মুহাদ্দিসিনে কেরাম ফুকাহায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম যারা কুরআন এবং হাদিস যারা জানেন ব্যাপকভাবে, শুধু জানেন কিন্তু সেটার উপরে ফয়সালা দিতে পারেন না, আর কোনটা না আছে, কোনটা বুঝছো, কোনটা সহি, কোনটা গায়ে সহি, কোনটা সহি, কোনটা মৌসু, সব কিছু যায় না, সেটার উপরে সঠিক ফয়সালা দিতে পারেন ফুকাহায়ে কেরাম। এজন্য ফুকাহায়ে কেরামের মর্তবা মুহাদ্দিসিনের চেয়েও বেশি, মুহাদ্দিসিনের চেয়েও বড় মর্তবা ফুকাহায়ে কেরামের। ইমাম আমার রহমতুল্লাহ আলাইহি বড় মুহাদ্দিস ছিলেন, তিনি তার উস্তাদ ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহিকে এক মশলা জিজ্ঞেস করছেন, বড় মুহাদ্দিস, তিনি ইমাম আবু ইউসুফকে নিজের শিষ্যকে জিজ্ঞাসা করছেন মশলা, হযরত ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি মশলা শুনে দিচ্ছেন, বলে দিচ্ছেন যে ফতোয়া এই। উস্তাদ ইমাম আমাস বললেন, আপনি এই মশলা কোথেকে বলেন? হযরত ইমাম আবু ইউসুফ বললেন যে আপনি আমার কাছে একটা হাদিস বয়ান করছিলেন, এই হাদিসের আলোকে এই মশলা বোঝা যায়। ইমাম মামা শতভাগ হলেন, এই হাদিস আমার মুখস্থ কত কাল থেকে, এই মশলা যে হাদিসের মধ্যে আছে আমি তো বুঝি নাই, এটা এখন আপনি বলার পরে বুঝে আসলো। এর হযরত ইমাম আমাস তিনি বললেন যে আমরা হলাম তালাশ করে কোন রকম এই ফার্মেসিতে ঔষধ জমা করার মতো লোকের মতো, ফার্মেসিতে যারা ঔষধ জমা রাখে, আনতুবুল আতিব্বা ও নাহনু সায়াদিলা, আমরা হলাম ফার্মেসির ঔষধ জমাকারী আর আপনারা হলেন চিকিৎসক, কোন রোগের কোন ঔষধ দিতে হবে আপনি বলে দেন, এই ঔষধ দিতে হবে এই ঔষধ দিতে হবে। তো আপনাদের অবস্থা সেই ডাক্তারদের মতো, উম্মতের বিশ্বস্ত মহান চিকিৎসকদের মতো, যে কখন কোথায় কি মশলা বলতে হবে, হুকম শরীয়ত বলতে হবে, সেটা আপনারা যথাযথভাবে বলার মতো যোগ্যতা বলা। আমরা খালি মুখস্থ করে জমা করছি, আমরা তো এটা ফয়সালা করতে পারি না। যারা মহাদ্দেসিন তারা ফোকায় গ্রামের মর্তবা ইভাবে বয়ান করছে। আমার ভাইরা, মাদ্রাসাগুলোর মধ্যে সে আসমানি এলমের হেফাজত হয়। কোরআন শরীফে আল্লাহ তাআলা বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লহাফিজুন। আমি এই কোরআন নাযিল করছি, এই কোরআন এটার হেফাজত আমি করব। কোরআন হল ইলমে দ্বীনের উৎস, মূল উৎস। তো কোরআন হেফাজত কেমনে করবেন আল্লাহ তাআলা? এক হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নামা ইউকবাদুল ইলমু বিকদ্দিল উলামা। যে এলেন উঠে নেবেন আল্লাহ দুনিয়া থেকে কেয়ামতের আগে, এইভাবে যে আলেমদেরকে উঠে নেবেন, আলেম উঠে গেলে আলেম চলে গেলে এলমও চলে যাবে। এই হাদিসে পাকের মফহুম থেকে বোঝা যায় যে যতদিন পর্যন্ত আলেম জমিনে চিন্তা থাকবে ততদিন আসমানি এলমও চিন্তা থাকবে। ওই হাদিসে পাক থেকে স্পষ্ট হয় এই কোরআন আল্লাহ তাআলা দুনিয়াতে হেফাজত করবেন উলামায়ে দ্বীনের মাধ্যমে। যতদিন পুরো উলামায়ে দ্বীন দুনিয়াতে জিন্দা থাকবে কোরআনের এল জিন্দা থাকবে, আর যখন উলামায়ে দ্বীন থাকবে না কোরআনের এলও থাকবে না। ওই আয়াতে পাক এর তাহলে এটা ব্যাখ্যা হয় যে আল্লাহ পাক কোরআনকে দুনিয়াতে হেফাজত করবেন উলামায়ে দ্বীন হেফাজতের করার দ্বারা, উলামায়ে দ্বীনের হেফাজতের দ্বারা, বাকায় কোরআন মওকুফ বাকায় উলামায়ে দ্বীনের উপরে। এজন্য কোরআনের হেফাজতের ওয়াদার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা উলামায়ে দ্বীনের হেফাজতেরও এখানে ওয়াদা করছেন আল্লাহ তাআলা, যে আমি কোরআনের হেফাজত করব উলামায়ে দ্বীনের হেফাজতের মাধ্যমে। কোরআন করিমের এক এক আয়াতের ব্যাখ্যা করছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথার দ্বারা, আমলের দ্বারা, ইশারার দ্বারা, স্বীকৃতির দ্বারা, মহব্বতের দ্বারা, গোসার দ্বারা, তার সরবতার দ্বারা, তার নিরবতার দ্বারা, সম্মতি জ্ঞাপনের দ্বারা, স্বীকৃতির দ্বারা রসুল্লাহ সাল্লাহ আলাইসাম কোরআনের ব্যাখ্যা করছেন। এজন্য রসুল্লাহ সাল্লাহ আলাইসালামের কাউল আমল, তার কথা, তার বয়ান, তার আমল আখলাক সবই কোরআনের ব্যাখ্যা। কোরআন তো কোরআন, রসুল্লাহ সাল্লাহ আলাইসালামের পুরা জিন্দিগির সব কিছুকে মিলে বলে সুন্না বা হাদিস শরীফ। সেটাকে কি বলে? সুন্না, সুন্নাত বলে, সুন্না বলে। তো কোরআন এবং সুন্না দুইটা মিললে ফের পুরা ইসলাম, কোরআন সুন্না মিললে কি পুরা ইসলাম। আর কোরআন যদি যে কেউ একজনে বলে দিল এর ব্যাখ্যা, যে কেউ একজনে হাদিসের ব্যাখ্যা বলে দিল মন মতো, সেটা কি গ্রহণযোগ্য হবে? এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কুরআন শরীফে রব্বুল আলামিন বলছেন যে কুরআন সুন্নার ইলমে আসমানি ইলমে যারা পাকা কেবল তাদের কথাই গ্রহণযোগ্য। কুরআনের ভাষা ওয়াররাসিখুন ফিল ইলম ইয়াকুলুনা আমান্না বিরাসিকিন ফিল ইলম যারা ইলমের ভিতরে যারা মজবুত পরিপক্ক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাদেরকে বলছেন ফাকীহ হ্যাঁ ফাকীহুন ওয়াহিদ আশাদ্দু আলা শাইতান মিন আলফি আবিদ এবং কোরআন শরীফে আল্লাহ তাআলা বলছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল আমি আল্লাহর দ্বীনের উপর চলার জন্য তোমাদেরকে তিন উসুলের উপর চলতে হবে আল্লাহর কথা মানবা আল্লাহর রাসূলের কথা মানবা ওউলিল আমরি মিনকুম আল্লাহ রাসূলের কথা দ্বারা যথাযথভাবে বুঝেন সেই মোতাবেক আমল করেন সেই মোতাবেক বুঝার মতো এলেম আছে তাদেরকে উলুল আমর বলে তাদেরও কথা মানবা তখন তোমরা সহি দিনের উপর চলতে পারবা কি কথা বুঝেন না হ্যাঁ যে সে একটা কিছু বললেই তার কথা মারা যাবে না তার মধ্যে এলম কতটুকু আছে যথাযথ এলম থাকে কোরআন হাদিসের সহি ব্যাখ্যা করতে পারে আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন সুন্নার উপরে আমলের তৌফিক দেন কোরআন সুন্নার মহব্বত দেন আর কোরআন সুন্নার এলম যাদের কাছে আছে সে হক্কানি উলামায়ে দ্বীনের মহব্বত আজমত আল্লাহ আমাদেরকে দান করেন তাদের ব্যাখ্যা বিশ্লেষণ দিক নির্দেশনার উপরে চলার মতো জিন্দেগি আল্লাহ আমাদের সকলকে নসিব করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিস সমূহ হেফাজত করছিলেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের নিকট থেকে তাবেঈন তাদের নিকট থেকে তাবে তাবেঈন এভাবে উলামায়ে দ্বীন আস্তে আস্তে এই হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হেফাজত করতে থাকছেন তো তাদেরকে মুহাদ্দিসিনে কেরাম বলে তো তারা কিছু যা কিছু হাদিস সংগ্রহ করছেন এগুলোকে পরে সংকলিত করছেন কিতাবের আকারে লিপিবদ্ধ করছেন যেসব কিতাবে লিপিবদ্ধ করছেন এরকম অনেকগুলো কিতাব আছে যেমন বুখারী শরীফ মুসলিম শরীফ আবু দাউদ শরীফ নাসাই শরীফ তিরমিজি শরীফ ইবনে মাজাহ শরীফ হ্যাঁ না তাহাবি শরীফ তারপরে মুওয়াত্তা ইমাম মালিক মুওয়াত্তা ইমাম মুহাম্মদ মুস্তাদে আহমদ ইবনে হাম্বল মুস্তাদে আবি হানিফা মুস্তাদে ইবনে হাব্বা সহি ইবনে হাব্বা হিব্বান সহি ইবনে খুজাইমা হাদিসের অনেক কিতাব আছে না তো আমাদের মাদ্রাসায় কয়েকটা কিতাব পড়ানো হয় তার মধ্যে একটা হচ্ছে বুখারী শরীফ তো আমাদের বুজুর্গান দিন বুখারী শরীফ খতম হলে এই উপলক্ষে এক মজলিস করেন এটা এর মাধ্যমে মুসলমানদের মধ্যে উলামাদের মধ্যে তালবিলদের মধ্যে দিনের এক সহজ জজ্বা পয়দা হয় হাকিমুল উম্মত মুজাদ্দুদুবিল্লাহ মাওলানা আশরাফ আলী থানবী রহমাতুল্লাহ আলাইহি বলতেন যে যে আলেম হলে দাওরা হাদিস পড়লে মাওলানা হলে বা কোরআনে কারিমের হাফেজ হলে পাগড়ি দেয় না এটার দ্বারা এলমের প্রতি উৎসাহিত করা হয় উদ্বুদ্ধ করা হয় হ্যাঁ এটা এলমের প্রতি তারহীব এজন্য এটা দিনই কাজের সহায়তার অন্তর্ভুক্ত এটাকে বেদাত মনে করা ঠিক না অনুরূপভাবে কোরআনে পাক খতম হয় তো কোরআনে পাক খতম হলে আমরা দেখতাম গ্রাম দেশে সেদিন খুশি করে মানুষ দোয়া করে কেউ খুশিতে কিছু খাওয়ার ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হ্যাঁ না আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনের এক অংশ খতম করছেন এই খুশিতে হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলার উট জবাই করে খাওয়া হয়েছে আমার ভাইরা এলমের মহব্বতে কোরআনের মহব্বতে দ্বীনের মহব্বতে এই নিজামি সিলসিলা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুর জমানা থেকেই ছিল হ্যাঁ এরকম হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির ছেলে হযরত হাম্মাদ ইবনে আবি হানিফা উনি যখন এলমের এক বিশাল বড় ভান্ডারের অধিকারী হয়েছেন হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ এটার জন্য এক তাখরিব বানাইছেন বিরাট বড় খুশি উদযাপন করছেন আকাবের সমানত থেকে এই সিলসিলা চালু ছিল এটার দ্বারা যে যেমন ওই এলম যে অর্জন করলো তালবেলে সে যেরকম উৎসাহিত হয় উদ্বুদ্ধ হয় এর সঙ্গে যারা দেখে তারা উৎসাহিত হয়, তারা উদ্বুদ্ধ হয়। এতে বেদাতের কিছু নাই, এটা এলমের এবং দিনের কাজে সহায়তা। তা বানু আলাল বিরি বত্তা কোয়া, এই আয়াতে পাঁচের উপরে আমল। হ্যাঁ, হজরত মৌলানা সাফরুল হোসেন রহমতুল্লাহ আলাই এক কথা বলতেন, যে বুখার শরীফ খতম হলে বড় ইন্তজাম, বড় মহব্বত, এর জন্য বড় এহতেমাম। কোরআন পাক খতম হলে সেটার জন্য এহতেমাম কেন নাই? এতে হজরত মৌলানা আবরার হোসেন রহমতুল্লাহ আলাই বুঝাইতে চাইছেন, বুখার শরীফের খতম এই কারণে যেরকম তোমরা উৎসাহিত হও, কোরআন পাকের খতমের জন্য সেরকম উৎসাহিত হওয়া চাই, সেরকম উদ্বুদ্ধ হওয়া চাই। সেটা তো হচ্ছে, যে হাফেজরা যখন কোরআন শরীফ 30 পারা খতম করে সেখানেও তো মানুষ উৎসাহিত হয়, সেখানেও তো তাদেরকে পাগড়ি দেওয়া হয়, হ্যাঁ না? খালি বুখারী শরীফের ওলামাদেরকেই পাগড়ি দেওয়া হয় না, কোরআন পাক যারা হেফজ করে খতম করে তাদেরকেও পাগড়ি দেওয়া হয়। তো হযরত সেদিকে উৎসাহিত করছিলেন, কিন্তু বুখারী শরীফের খতম বন্ধ করতে কখনো তিনি বলেন নাই। কিন্তু কিছু লোক এখানে ভুল বুঝে, এটাকে ভুল মনে করে, হযরতের কথার ব্যাখ্যা ভুল ব্যাখ্যা করে, এটা করা চাই না। হযরত বুখারী শরীফের খতম নিষেধ করেন নাই, নিরুৎসাহিত করেন নাই, বরং বুখারী শরীফের খতমের যেরকম গুরুত্ব দাও তোমরা, কোরআনে পাকের খতম হলে সেখানেও গুরুত্ব দেওয়া চাই। কোরআনে পাকের খতমের ক্ষেত্রেও আল্লাহ পাকের খাস রহমত মুতাওয়াজ্জি হয়। আল্লাহ পাক আমাদেরকে বুজুর্গানের হেদায়াতের উপরে আমল করার তৌফিক দান করেন, বুজুর্গান দিনের কথার সহি মর্ম বুঝার তৌফিক দান করেন। যাই হোক, এখানে মনে হয় আসরের পর থেকে মজলিস শুরু হয়েছে আজকে, না? কত ওলামায়ে কেরাম বয়ান করছেন তো কি জানেন, ওলামায়ে কেরাম বয়ান করবেন তো কি বয়ান করবেন, কোরআন হাদিসের কথাই বলেন, মাশাআল্লাহ ফায়দাই ফায়দা। এখন তো হাদিস শরীফ পড়ছে তালবে ইলমরা, তো এই হাদিস শরীফের উপরে কিছু কথা বলা, একটা হলো সবকে যে কথা বলতে হয় সেটা, আরেকটা হলো যে সাধারণ মুসলমান ভাইরা আসছেন তো তাদের কারণে কিছু কথা বলা, তারাও যাতে এই দর্শের বরকত পাওয়া যায়। আর এই হাদিস শরীফে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কালিমাতানি হাবিবাতানি ইলা রহমান, দুইটা কালিমা আল্লাহ পাকের নিকট অত্যন্ত বেশি প্রিয়। এই কালিমা দুইটা যে পড়ে সে আল্লাহ পাকের একদম খাস প্রিয় পাত্র হয়ে যায়, এবং আল্লাহ পাকের অনেক বেশি রহমত তার উপরে নাজিল হয়। তাফসিরে মাজহারিতে কাজী সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাইহি যে ফাত্তাবিউন ইয়াহবিবকুমুল্লাহ, ইয়াতে পাকের ব্যাখ্যা লিখছেন, আল্লাহ পাকের মহব্বত কি জিনিস, আল্লাহ যে বন্দাকে মহব্বত করেন সীমাহীন রহমত তার উপরে নাজিল করেন, আল্লাহ পাকের রহমত তার দিকে মুতাওয়াজ্জি হয়ে যায়। এই কালিমা দুই কালিমা যে ব্যক্তি পড়বে সে আল্লাহর মাহবুব হয়ে যায়, আল্লাহ পাকের প্রিয় পাত্র হয়ে যায়, আল্লাহ পাকের সীমাহীন রহমত তার দিকে মুতাওয়াজ্জি হয়ে যায়। হ্যাঁ, এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে আরো বলছেন, হাবিবাতানি ইলার রহমান, আল্লাহ পাকের মহব্বত তার দিকে মোতাবজ্জ হয়, মানে কি রহমান তার সীমাহীন রহমতের সঙ্গে তার দিকে মোতাবজ্জ হয়ে যাবে। এই জন্য দুই কালেমা বহুতই গুরুত্বপূর্ণ, দুই কালেমা বহুত গুরুত্বপূর্ণ। হ্যাঁ, হাবিবাতান আলাল লিসান, পড়তে সহজ, পড়তে হালকা, পড়তে সহজ, কিন্তু সাকিলাতান ফিল মিজান, মিজান পাল্লাতে ওজন করলে এর সব হবে অনেক বেশি ভার। সাকিলাতান ফিল মিজান, মিজান পাল্লা, মিজান মানে পাল্লা, যে কিয়ামতের দিন যে পাল্লা দিয়ে আমল মাপা হবে ওটাকে মিজান বলে আরবিতে। মিজানের মধ্যে যখন এই এই কালিমা দেওয়া হবে এটা বড় বেশি উজুদ্ধার হবে, অনেক বেশি ভারী হবে। হ্যাঁ, তা আমরা কেয়ামতের ময়দানে চাই না যে আমার আমল যখন ওজন করা হবে যেন আমল অনেক বেশি ভারী হয়, এটা আমরা চাই না। কেন? যে কোরআন শরীফে আল্লাহ তাআলা বলছেন যে আমলের যখন ওজন করা হবে, যার মিজান পাল্লা বা যার আমল ভারী হবে তার জন্য জান্নাতের ফয়সালা হবে। শুনতেছেন ভাইয়েরা? এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তুযাউল মাওয়াসিম ইয়াউমুল কিয়ামাহ, হ্যাঁ কিয়ামতের দিন মিজান পাল্লা যখন কায়েম করা হবে, তুযাউল হাসানাত ওয়াসাইয়্যাত, নেকিও ওজন করা হবে বদিও ওজন করা হবে, ফামান রাজাহাত হাসানাতুহু আলা সাইয়্যাতিহি, যার নেকি ভারী হবে বদির চেয়ে, হ্যাঁ না, নেকি ভারী হবে বদির চেয়ে, এমনকি মিসকাল হাব্বাতিন, মিসকাল হাব্বাতিন, এক দানা পরিমাণও যদি তার নেকি বেশি হয় ভারী হয় বদির উপরে, তো ফালাকুল জান্নাহ, সে দাখালাল জান্নাহ, নিঃসন্দেহে সে জান্নাতে প্রবেশ করবে, তার জন্য জান্নাতের ফয়সালা হবে। নেকিও আছে বদিও আছে, কিন্তু ওজন করলে দেখা গেল ওর নেকি ভারী হয়ে গেছে, সে জান্নাতে প্রবেশ করবে, তার জন্য জান্নাতের ফয়সালা হবে। আমার রাজা সাইয়্যাতুহু আলা হাসানাতিহি মিসকাল হাব্বাতিন, আর নেকি বদি দুইটাই ওজন করা হলো, দেখা গেল তার বদি এক বিন্দু পরিমাণ, এক দানা পরিমাণ ভারী হয়ে গেছে, বেশি হয়ে গেছে, দাখাল নার, সে জাহান্নামী হবে, নাউযুবিল্লাহ তাআলা মিন যালিক। তো সেখানে একটুখানি নেকি, একটুখানি ভারী হলে জান্নাতের ফয়সালা, তাহলে সেটার কি এই দুনিয়াতে ফিকির করা চাই না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে বলেন, এই দুই কালিমা যে পড়বে তোর তার অনেক বেশি নেকি ভারী হবে। এই দুই কালিমা ইয়াদ করে বেশি বেশি পড়া চাই না? আমি বুখারী শরীফ পড়ছি, সাইকোলজি হযরত মাওলানা আজিজুল হাসান রহমাতুল্লাহ নিকট, আল্লাহ পাক ওনাকে মাগফিরাত থেকে আমলে নসিব করেন, বেশুমার রহমত দান করেন, জান্নাতে বড় মাকাম দান করেন। তার উস্তাদ ছিলেন হযরত আল্লামা শাব্বির আহমদ উসমান রহমতুল্লাহ আলাইহ, তার উস্তাদ ছিলেন সাইকোলজি হযরত মাওলানা মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ। তো হযরত সাইকোলজি মাওলানা আজিজুল হাসান রহমতুল্লাহ আলাইহকে দেখতাম যে বিভিন্ন জায়গায় দেখছি আমি যে মাদ্রাসার বারান্দায় হাঁটতেছেন আর তার জবান এই জিকির জারি আছে, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসে পাকের এই জিকিরের বহুত জায়গা ইহতিমাম করেন। হ্যাঁ, সে দুইটা কালিমা কি? এই সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, আরেকটা হল সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এই দুই কালেমা। আল্লাহ তাআলা আমাদেরকে অনেক বেশি আমলের তৌফিক দেন। তো এই বুখারী শরীফের শুরুতে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহ পয়লা সবক দিচ্ছেন যে ভাই আমল যা করব নিয়ত করব এই যে আমার আল্লাহ যেন রাজি হন, আমার আল্লাহ যেন খুশি হন। হ্যাঁ, যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়ে গেছে কিন্তু আল্লাহকে খুশি করার নিয়ত ছিল না, নিয়ত ছিল যাতে মানুষে বীর পুরুষ বলে। তো কেয়ামতের দিন সে যাবে জাহান্নামে, নাউযুবিল্লাহ তাআলা মিন যালিক। শহীদ হওয়ার পরও সে কোথায় যাবে? জাহান্নামে। হাজারো লাখ কোটি কোটি টাকার দান সদকা খেরাত করছে, আল্লাহকে রাজি করার নিয়ত করেনি, নিয়ত করছে দুনিয়াতে লোকে যাকে তাকে দানশীল বলে, দানবীর বলে, আত্মপ্রচার তার উদ্দেশ্য ছিল, এত বেসুমার দান করার পরও তার ঠিকানা হবে জাহান্নাম, নাউযুবিল্লাহ তাআলা মিন যালিক। কি কথা বুঝলেন? অনেক বড় আলেম হাজারো মানুষকে দিনের কথা শুনাইছে, উদ্দেশ্য ছিল নামের প্রচার, সুখ্যাতি লাভ, আল্লাহকে খুশি করার উদ্দেশ্য ছিল না, সে যাবে জাহান্নামে, নাউযুবিল্লাহ তাআলা মিন যালিক। আর এক বেচারা আলেমও না, হ্যাঁ না, সাধারণ মানুষ, কিন্তু নিয়ত করছে, মনে মনে নিয়োগ করছে যে চেষ্টা করি একটু একটু শিখি যাতে আলেম হইতে পারি, নিয়ত করছে আলেম হওয়ার, কেয়ামতের দিন আলেমদের সঙ্গে তার হাসর হবে, انما الاعمال بالنيات. বন্দর নিয়তের এত দাম, এত মূল্য মহান রব্বুল আলামিনের নিকট। এক লোক 100 বার হজ করছে, কিন্তু নিয়ত করছে, খেয়াল ছিল মনের ভিতরে, নিয়ত ছিল নাম প্রচার, সবাই বলবে 10 বারের হাজি, 100 বারের হাজি। হ্যাঁ, আর এক বেচারা হজ করতে যায়নি, হাজিদের যাইতে যেখানে মনে মনে ভাবত, আহা যদি আমি হজে যাইতে পারতাম, এরকম 1 বার 2 বার 10 বার 20 বার 50 বার এরকম সে দেখছে লোকেরা হজে যায়, আর বারবারই এরকম মনে মনে ভাবছে যে খালেস খাটি 50টা হজের স্বভাব পেয়ে যাবে, হজে না গিয়া হজের পূর্ণ স্বভাব পাবে। আর ওই লোক হজ করতে গিয়াও আল্লাহর সন্তুষ্টির নিয়ত না করার কারণে জাহান্নামে যাবে। কি কথা বুঝে আসছে ভাই? আহা, ওই হাদিস শরীফ অনেক দাবি, অনেক মূল্যবান। আল্লাহ তাআলা আমাদের সকলকে এখলাস নসিব করেন। এই জন্য এক বুজুর্গ বলছেন যে যারা এলেমই নাই তারাও বিপদে আছে, এলেম নাই খালি আমল করে, এলেম আছে আমল নাই তো বিপদে, আমল আছে কিন্তু এখলাস নাই তো তারাও বিপদে, তাই না? খালি আমল থাক, খালি এলেম থাকলে কাজ হবে না, খালি আমল থাকলেও কাজ হবে না, এখলাস জরুরি, তাই না? এলেম আল্লাহর জন্য, আমল আল্লাহর জন্য, এবাদত আল্লাহর জন্য, হ্যাঁ মেহনত আল্লাহর জন্য, দিনের খেদমত আল্লাহর জন্য, আমার কোরবানি আল্লাহর জন্য, আমার রোজা আল্লাহর জন্য, আমার নামাজ আল্লাহর জন্য, আমার যাকাত সদকা খায়রাত আল্লাহর জন্য, আমার হজ উমরা আল্লাহর জন্য, বাস আর কোনো কিছু চাই না, আমার আল্লাহ খুশি হয়ে যায়। ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিন লাহুদ্দীন। তো ইমাম বুখারি পয়লা সুযোগ এই দিচ্ছেন যে ভাই নিয়ত ঠিক করো, আমল করবো আল্লাহর জন্য, এলেম শিখবো আল্লাহর জন্য। পয়লা হাদিস এসা বলছেন যে পুরা জিন্দগির হার আমল দামি হয়ে যায়, মূল্যবান হয়ে যায়। আর শেষে এক সুযোগ দিচ্ছেন, ভাই সারা জীবন যাই করো, শেষে তো আল্লাহর কাছে হিসাব দিতে হবে, আমল ওজন হবে, সেখানে যদি নেকির পাল্লা ভারী হলো জান্নাত, আর বদির পাল্লা ভারী হলে জাহান্নাম। এই ফিকির হামেশা দুনিয়াতে রাখা চাই, যে হামেশা এই ফিকির রাখা, আমার নেকির পাল্লা যেন ভারী হয়, আমার নেকির পাল্লা যেন ভারী হয়। তো ভারী হওয়ার মতো কিছু আমল করতে হবে না? তার মধ্যে এক আমল হলো লা ইলাহা ইল্লাল্লাহর জিকির বেশি বেশি করা। কি কথা বুঝেন না? লা ইলাহা ইল্লাল্লাহর জিকির বেশি বেশি করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে সেটা 7 আসমান 7 তম জমিন থেকে বেশি ভারী দূর। আরেক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা ইউজাউ ইয়াউমুল কিয়ামতি আসকালু মিন খুলুকুন হাসান, মা ইউজাউ ফিল মিজান ইয়াউমুল কিয়ামা আসকাল আসকালু মিন খুলুকুন হাসান। কিয়ামতের দিন মিজান পাল্লা যে ওজন করা হবে, তার মধ্যে সবচেয়ে ভারী, সবচেয়ে ওজনওয়ালা আমল হবে সুন্দর আখলাক চরিত্র। শুনতেছেন ভাইয়েরা? আজকে আমরা কথায় কথায় মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করি, আমরা কি চাই না কেয়ামতের দিন আমার আমল সবচেয়ে বেশি ভারী হোক, আমার নেকির পাল্লা সবচেয়ে বেশি ভারী হোক? সব মিজান পাল্লাকে সবচেয়ে বেশি ভারী বানানোর তরিকা কি? আখলাককে সবচেয়ে সুন্দর বানানো, আখলাককে সুন্দর বানানো, নিজের চরিত্রকে সুন্দর বানানো, নিজের ব্যবহারকে সুন্দর বানানো। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সবাইকে তৌফিক দান করে। আর এখানে হাদিস শরীফে জানলাম যে আল্লাহ পাকের জিকির, আল্লাহ পাকের তসবি তাকদিস এটা ভারী আমল। সুবহানাল্লাহ। অনেক লোকেরা, অনেক মুসলমান ভাইরা দুনিয়াতে আল্লাহ পাকের জিকিরের খেয়াল করেন না, আর জিকিরের ব্যাপারে বেখেয়াল থেকে বড়ই নিজের আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাই। সেগুলো হাদিস মাওলানা জাকারিয়া সাহেব রহমতুল্লাহ আলাইহি বলতেন, যতই বকো যতই তিরস্কার করো, কিন্তু বাস্তব সত্য তো এই যে আউলিয়া কেরাম যারা আরিফিন, যারা খানকার মধ্যে বৈশা বা আল্লাহ আলাদের মজলিসে বৈশা, তারা আল্লাহ পাকের জিকির করতে থাকেন আর আখেরাতের এই ভারী দৌলত তারা ডুবতে থাকেন জিকিরের দ্বারা। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দুনিয়াতে তোমরা যে জান্নাতের বাগান দেখতে চাও সেটা হলো জিকিরের মজলিস। সেটা কি? জিকিরের মজলিস, যেখানে জিকির হয় সেটা জান্নাতের বাগান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার ভাইরা তো এই জিকিরওয়ালা জিন্দেগি বানায়, হ্যাঁ ফিকিরওয়ালা জিন্দেগি বানায়, আখেরাতের ফিকির নিজের মধ্যে থাকে, এখলাস থাকে, আমল থাকে, সুন্নত মোতাবেক আখেরাতের ফিকির থাকে, বেশি বেশি জিকিরের তৌফিক হয়, আল্লাহ আমাদের তৌফিক দান করেন। এই দুই কালেমা মনে রাখি না, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, পড়ি কয়েকবার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই হাদিস শরীফ একজন মাত্র সাহাবীর থেকে বর্ণিত, সাহাবি অনেক ছিলেন, সাহাবি তো অনেক ছিলেন না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়ার থেকে বিদায়ের সময় 100,000-এর উপরে সাহাবি ছিলেন, কিন্তু এই যে হাদিস শরীফ যেটা শুনলেন না, এটা একজন মাত্র সাহাবি বয়ান করেন, তিনি কে? হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। আর কোনো সাহাবি হাদিস বর্ণনা করেন নাই, এই কথা বুঝছেন ভাই না? এখন চিন্তা করেন সাহাবায়ে কেরামের অস্তিত্ব কত বড় নেয়ামত, এক এক সাহাবির জিন্দেগি বড় নেয়ামত, এক সাহাবি অন্য সাহাবির এই হাদিসটা কেউ বয়ান করেন নাই, একজন সাহাবি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিসটা বয়ান করছেন, সুবহানাল্লাহ তাআলা বিহামদিহি। এই হাদিস শরীফ বুখারী শরীফে আছে, মুসলিম শরীফে আছে, আবু দাউদ শরীফে আছে, তিরমিজি শরীফে আছে, ইবনে মাজাহ শরীফে আছে, ইবনে হিব্বান আছে, মুসনাদ আহমদে আছে। এই হাদিস শরীফ বুখারী শরীফে তিন জায়গাতে আছে, হ্যাঁ না, এক তো এখানে আছে এবং কিতাব দাওয়াতেও আছে, কিতাবুল আইমান ও নুজুরের মধ্যেও আছে, হ্যাঁ না? তো কোথায় ভাই? এই হাদিস শরীফে সর্বশেষ সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা মসজিদে নববীতে সবসময় পড়ে থাকতেন, কোথাও যাইতেন না, কোন জায়গা যেতেন না, কোন সফরও যেতেন না, সব সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে মজলিসে মসজিদে পড়ে থাকতেন, বাস কোনই ফিকির নাই দুনিয়ার। কোন রকম একটু খানার ইন্তজাম হয়ে গেল খাইলেন, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস মুখস্থ করার কাজে সবসময় ব্যস্ত থাকতেন। তো সাহাবীদের ভিতরে সবচেয়ে বড় মুহাদ্দিস ছিলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা অল্প কিছু হাদিস বয়ান করেন, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা অল্প কিছু হাদিস বয়ান করেন, কি কথা বুঝেন নাই? সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী কে? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সঙ্গে অনেক সফরে গেছেন, উমর রাদিয়াল্লাহু আনহু অনেক সফরে গেছেন, হযরত উসমান আলী রাদিয়াল্লাহু তাআলা বহু সফরে গেছেন। তো তাদের নিকটও দিন আছে, তাদেরকে অনুসরণ করলে দিন পাওয়া যাবে, কিন্তু যেই পরিমাণ হাদিস এবং আসমানি এলেন হযরত আবু হুরায়রার নিকট ছিল, সেটা হযরত আবু বকর সিদ্দিকের নিকটও ছিল না, সেটুকু হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু নিকটও ছিল না, কি কথা বুঝেন না ভাইরা? যদি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসগুলো হেফাজত না করতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 5,000-এরও ঊর্ধ্বে ইলমের ভাণ্ডার আমরা কোত্থেকে পেতাম? এজন্য দিনের খেদমত কেউ ওয়াজ নসিহতের দ্বারা করেন, কেউ দাওয়াত ও তবলীগের মাধ্যমে করেন, কেউ ইমামতির দ্বারা করেন, কেউ আজান দেওয়ার দ্বারা করেন, কি কথা কথা বুঝেন নাই, কেউ যুদ্ধের ময়দানে আল্লাহর জন্য যুদ্ধ করার দ্বারা করেন। কিন্তু ওলামায়ে দ্বীন মাদ্রাসার ভিতরে জমে থেকে যে ইলমের খেদমত করেন, এর দ্বারা আসমানি ইলমের হেফাজত হয়, যে ইলমের দ্বারা সারা দুনিয়াতে দ্বীন জিন্দা থাকে। এজন্য হাকিমুল উম্মত মাওলানা ফারুক রহমতুল্লাহ বলতেন যে এই এক একটা মাদ্রাসা আল্লাহ পাকের পুরা দ্বীন রক্ষার একটা মজবুত ঘাট, এক একটা দ্বীনই কেল্লা। সেনাবাহিনীর সেনাবাহিনীর সেনা ক্যাম্পের মতো এক একটা দ্বীনই মাদ্রাসা, আল্লাহ পাকের দ্বীন রক্ষার এক একটা কেন্দ্র, এক একটা ঘাট। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এই হাদিস বর্ণনার ক্ষেত্রে একদম মুনফারিদ। হযরত আবু হুরায়রার শিষ্য হলেন এই হাদিসের মধ্যে হযরত আবু যুরা আন আবি যুরা তা আন আবি হুরায়রা তা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে এই হাদিস বর্ণনাকারী একমাত্র আবু যুরা, দ্বিতীয় কেউ নেই, একমাত্র শিষ্য হযরত আবু যুরা। কি কথা বুঝুন না। আর আবু যুরার শিষ্য হলেন উমারা ইবনুল কাকা, আবু যুরার একমাত্র শিষ্য উমারা ইবনুল কাকা। এই হাদিসের বর্ণনাকারী উমারা ইবনুল কাকার পজিশনে আর দ্বিতীয় কেউ নেই, ইনিও মুতাফারিক। তার শিষ্য হলেন মুহাম্মদ ইবনে ফুজায়ল। কি কথা বুঝেন নাই। এই হাদিসের বর্ণনার ক্ষেত্রে মুহাম্মদ ইবনে ফুজায়লের সমপর্যায়ে একমাত্র মুহাম্মদ ইবনে ফুজায়ল, আর কোনই শিষ্য নাই হাদিসের বর্ণনাকারী, আর কেউ নাই। আবু হুরায়রা একলা, আবু যুরা একলা, উমার ইবনুল কাকা একলা, মুহাম্মদ ইবনে ফুজায়ল একলা। তার নিচে আছে আহমদ ইবনে আসকাফ বা এসকাফ। অবশ্য এই পজিশনে গিয়া শিষ্যের সংখ্যা অনেক। কি কথা বুঝেন নাই। চার স্তরে হাদিসের বর্ণনাকারীরা সবাই ফর্দ, এই জন্য হাদিসকে ফর্দে মুতলাক বলে। কি কথা বুঝেন নাই। তো ইমাম হাকিম রহমতুল্লাহ আলাইহি তিনি বলছিলেন যে বুখারী শরীফের কোন হাদিস হয় না, কোন হাদিস সে অন্ততপক্ষে হার হার দরজাতে দুজন রাবি, এই পজিশনের নিচে কোন হাদিস নাই। ইমাম বুখারী বুখারী শরীফের হাদিসের ব্যাপারে মুস্তাদরাকের হাকিম এর যে মুসান্নিফ ইমাম হাকিম রহমতুল্লাহ এই কথা বলছেন। কিন্তু এই আখেরি হাদিস এটা হাদিসে গরিব। ইমাম তিরমিজি হাদিস বর্ণনাকার বলেছেন যে হাদিস হল গরিব। গরিব কেন বলছেন? কোন এক মর্তবাতে যদি একজন মাত্র রাবি থাকে তাহলে হাদিস গরিব। এইখানে তো চার মর্তবায় না, সনদের চার মর্তবাতে রাবি একদম মুনফারিদ, লিহাজা হাদিস তো বিলকুল গরিব। না আমাদের এই নিকটবর্তী জমানার এক বুজুর্গ ছিলেন যিনি হানাফিদের মুওয়াফিক কোন হাদিসে গরিব দেখলেই বলেন যে এটা জয়ী। তো যদি গরিব হলে জয়ী হয় তাহলে বুখারী শরীফের শেষাদু কি হাদিসও কি জয়ী? আর পয়লা হাদিস যেটা ইনামার আমাল বিনিয়াত বয়ান করছেন ইমাম বুখারী, প্রথম হাদিস ওটা ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সহি সনদের সাথে, হ্যাঁ না, ওই সিরেক ওমর রাদিয়াল্লাহু তাআলা হাদিসের রাবি আর কেউ নেই সাথে। তার নিচের রাবি তিনিও সে একদম ওই দরজাতে মুনফারিদ, তার পরের রাবি তিনিও মুনফারিদ, তার পরের রাবি তিনিও মুনফারিদ, তার পরের রাবির দরজাতে আরো অনেক সাগরেদ আছে, চায়ের মর্তবা ওখানে সব মুনফারিদ। এজন্য বুখারীর পয়লা রেওয়ায়াত ওইটাও ফর্দে মুতলাক এবং সেটাও হাদিসে গরিব, আর আখেরি হাদিস এটাও হাদিসে গরিব। আজিব মামলা যে অন্যান্য সনদের ভিতরে জায়গায় জায়গায় একই মর্তবাদ দুই দুইজন রাবি, তিন তিনজন রাবি, চার চারজন রাবি, বারো বেশি, কিন্তু পয়লা হাদিস গরিব, শেষ হাদিসও গরিব। পয়লা হাদিস ফর্দে মুতলাক, শেষ হাদিসও ফর্দে মুতলাক। এতে ইমাম বুখারীর আমলের দ্বারা তিনি এটা প্রমাণ দিতে চাইছেন যে হাদিসে গরিবও এটা দলিল, মজবুত দলিল। হাদিসে গরিবও মুস্তাদা, এটাও কাবিল ইসলাহ, এটাও হুজ্জত এন্দাল ফোকাহা বল মুহাদ্দিসি। বহরহাল তো এক প্রসঙ্গ ছিল। আর এই সনদের মধ্যে আহমদ ইবনে আসকাফ বা ইসকাফ, বিফাতিল হামজা বিকাসিল হামজা দুটো রকম সহি আসকাব, এটা কেউ বলছেন মুনসারিফ, যদি এটা আরবি হয় কেউ বলছেন এটা লফজ আরবি, এই আলম আরবি, তো আরবি হলে তো এটা দুই স্বভাব নাই, অতএব এটা মুনসারিফ। আর আসকাব এটা যদি আজম কেউ বলছেন এটা আজমি, যেহেতু আলম আর আলমীয় তার উজবা দুই স্বভাব, এজন্য তারা এটাকে গায়ের মুনসারে বলছেন। এজন্য আসকা বিন বা আসকা বা দুটো রকম পড়া যায়, কিন্তু তাহকিক পড়া চাই, তাই না? তাহকিকের সাথে যেটাই বলেন বস ঠিক আছে। বহরহাল সনদের মামলা থোড়া সা কথা হল, আর শেষের তরকিব না কালিমাতান হাবিবাতান ইলা রহমান খাবিবাতান আলাল লিসান সাকিলাতান ফিল মিজান, এখানে কালিমাতান মওসুফ, হাবিবাতান সিফাতে উলা, খাবিবাতান সিফাতে সানিয়া, সাকিলাতান সিফাতে সালেসা, তিন সিফাত মিললে এটা সিফাত হইছে, এটা কালিমাতান এটা মওসুফের সিফাত না, তো এটা খবরে মুকদ্দম। আর মুবতাদা মুআখখার হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদি সুবহানাল্লাহিল আযীম, এটা মুতাবিলে মুফরাদ, এটা মুবতাদায়ে মুআখখার, কথা বুঝলেন না? আর হলো খবরে মুকদ্দম, কারণ ওটা সবগুলি নাকেরা, সুবহানাল্লাহ বিহামদি সুবহানাল্লাহিল আযীম, এই দুই কালিমা কেসা কালিমাতান কালিমাতানি, ইয়ে দোনো এসে দো কলমে হ্যায় যোকে আল্লাহ তাআলা কো বহুত হি প্যারে হ্যায়, বহুত জাদা জালেব রহমত হে দুনো কলমে, খাফিবাতান আলাল লিসান জবান পর আগরচে দুনো হালকে হে, সাকিলাতান ফিল মিজান লেকিন মিজান মে হে না বজন আমাল কে মৌকে পর মিজান মে দুনো বহুত হি ভারি হোঙ্গে, হে না? হাবিবাতান বমানা মাহবুবাতান, ফাইলাতুনের বজন এটা দুইভাবে ইস্তেমাল হয়, একটা ফাইলের মানাতে আর একটা মফুলের মানাতে, এখানে হাবিবাতান মাহবুবাতান এর মানাতে, বাকি খাফিবাতান এবং সাকিলাতান ওটা ফাইলের মানাতে। বহরহাল তো এখানে তরকিব তো ভাই তরকিব বলা হয়নি তাদেরকে, হ্যাঁ তরকিব তরকিব তো সোজা সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহ এ সুবহান এটা মাসদার, সুবহান তসবিহের মাসদার, যেমন সালাম তসলিমের মাসদার, সালাম তসবিহের মাসদার, এরকম সুবহান তসবিহের মাসদার। সুবহান থেকে ফের ইস্তেমাল হয় না, সুবহান মাসদার আকসার বেশতর উমুমান এটা এজাফতের সঙ্গে ইস্তেমাল হয়, আর আম ইস্তেমালে বেগার এজাফত এটা ইস্তেমাল হয় না সুবহান মাসদারটা। কখনো কোনো কোনো শোয়ারা একরাম জরুরতে শেরিয়ার কারণে কখনো বেগার এজাফত ইস্তেমাল করেন, কিন্তু আম ইস্তেমালের খেলা। তো সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি ইনি উসাব্বিহুল্লাহ তাসবিহান, আর ওয়া বিহামদিহি ওয়াও দুই রকম হইতে পারে, ওয়াও হালিয়া এ মুতালাব্বিসান বিহামদিহি, এই আর এটা হলো যে এটা ওয়াও আতিফা, এটা হইতে পারে উসাব্বিহুল্লাহ তাসবিহান, হ্যাঁ না? ওয়া আহমাদুহু ওয়া আলতামিসু ওয়া আলতামিসু বিহামদিহি ওয়াও হালিয়া, যদি না করেন তাহলে এটাকে বলতে হবে আত, ওই সময় উসাব্বিহু আর ওখানে আলতামিসু বিহামদিহি, বস হয়ে গেল। তো বহরহাল এ হল, আর সুবহানাল্লাহ আজিম ওখানে উসাব্বিহুল্লাহ উসাব্বিহুল্লাহ আজিম তাসবিহান, তো জুমলা সানিয়া জুমলা আউয়ালের তাকিদ, পয়লা জুমলা মুয়াক্কাদ আর সানি জুমলা মুয়াক্কাদ, বস খতম তর্কি। তাহলে হলো এটার খালি তর্কি ভল করে বসানো যায়, এর গভীর মানা মফু মর্ম দিলে বসানো যায়, সেটা হলো সেটা কি সুবহানাল্লাহ ওয়া বিহামদি, মানে আল্লাহ তাআলা খুব খুব বাকি বয়ান করতা হ্যাঁ না, ওয়া বিহামদিহি আর উনকি খুব খুবিয়া ভি বয়ান করতা, ও খুব বহুত হি জ্যাদা খুবিয়ুন ওয়ালে, হ্যাঁ না? আল্লাহ তাআলা আল্লাহ পাকের দুই রকম সিফাত আছে, একটা হলো সালবিয়া আর একটা হলো ইজাবিয়া, কিছু সিফত আছে যেটাকে যেখানে আল্লাহ পাকের নাকায়েস থেকে উয়ুব থেকে পাকি বয়ান করা হয়, আর কিছু সিফাত আছে যেখানে আল্লাহ পাকের জন্য কোন আওসাফের ইসবাত, তো ওখানে তাসবিহ এবং তাহমিদের দুই উনওয়ান দুনো রকমের সিফাতের জামে, তো যে সুবহানাল্লাহ বিহামদিহি বলল সেজন্য আল্লাহ পাকের তাম আসমায় হুসনার একসঙ্গে জিকির করল, এত জামে জিকির। আল্লাহ পাকের যতগুলি গুণাবলী আছে, যে ব্যক্তি বলল সুবহানাল্লাহ বিহামদি সেজন্য আল্লাহ পাকের সমস্ত গুণাবলী একসঙ্গে জিকির করল, এত ভারী এই কালেমা। আর কালিমাতান এমনি লোগাতে যেতে পারে বা নাহু সরফে যেতে পারে, কালিমা বললে লব্জুন এক লব্জাতুন ওয়াহেদা, কিন্তু কালিমা এটা কালামের অর্থেও ইস্তেমাল হয়, হ্যাঁ না, এখানে কালিমা কালামের অর্থে, যেমন লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতুন, এটা কালিমাতে পুরা কালামা কালাম তো, এখানেও কালিমা কালামের অর্থে। এটা সাধারণ মুসলমান ভাইরা, আম মুসলমান ভাইরা তো হয়তো এগুলো বুঝবেন না, এটা এই ক্লাসের কথাবার্তা, কিছু এই ক্লাসের মধ্যে বিশেষ বিশেষ কথা হয় না, এম এ ক্লাসের কথা, ডক্টরেট ক্লাসের কথা, সেগুলি সকলে তো বোঝা জরুরি না। তালবেলেম ভাই যারা হাদিস শরীফ আজকে পড়লেন তাদের জন্য এই অধ্যায়টা এই আলোচনাটা জরুরি, সেজন্য সেটাও বলতেছি। ফিনিশিং এ ফের আপনাদের জন্য আবারও কিছু বলবো ইনশাআল্লাহ। باب قول الله ونزل الموازين القسط ليوم القيامة وأن أعمال بني آدم قولهم توزن ده إمام بخاري رحمه الله كان ده سيرو نام كل كرسن ده قرآن شريف رب العالمين بولن ده قيامة الدين آمي إنصاف إنصاف رشته أنا ميزان قائم كربو پلّا قائم كربو এবং যে বনি আদমের আমল এবং তাদের কথা কওল দুটোই কিয়ামতের দিন ওজন করা হবে, দুটোর ওজন হবে। তো এখানে পয়লা আমাদের যে বিষয়টা লক্ষণীয় সেটা হচ্ছে যে কোরআন শরীফে রব্বুল আলমিন আমাদেরকে বলছেন যে তোমাদের আমলের ওজন হবে, কি কথা বুঝুন নাই, ইমানের ওজন হবে, নামাজের ওজন হবে, জিকির ওজন হবে, দাঁত সৎকার ওজন হবে, যত রকমের আমল আছে ভালো মন্দ সবটারই কেয়ামতের ময়দানে ওজন হবে। তো কোরআনে করিমে মহান রব্বুল আলমিন বলেন ফাআম্মা মান সাকুলত মাওয়াজিনুহু ফাহুয়া ফী ঈশাতির রাদিয়া, যে যদি তার আমল নামা ভারী হয় তো ফের তো সে বল জান্নাতের অধিকারী হবে, সুখের জিন্দগির অধিকারী হবে। এক আয়াতে বাকি আছে ফামান সাকুলত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন, যার মিজান মানে নেকির পাল্লা ভারী হয়ে গেল সে কামিয়াব হয়ে গেল। ওয়াম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউলাইকা আল্লাযীনা খাসিরু আনফুসাহুম, আর যাদের নেকির পাল্লা হালকা হয়ে যাবে তো সে তো বরবাদ হয়ে গেল, নেকি নাই বদি বদি। আল্লাহ তাআলা আমাদেরকে খুব নেক আমল জমা করার তৌফিক দান করেন। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বাব কায়েম করছেন এখানে, তো পয়লা বাব এখলাসের আর আখেরি বাব হল ওয়াজনে আমালের, ওখানে আমলের সঙ্গে এখলাসের প্রতি উৎসাহিত করছেন। আর এখানে যে ময়দানে কেয়ামতে যে আমলের ওজন হবে সে বিষয়টার ইমান এবং আকীদা অন্তরে রাখা এবং ইস্তেজার রাখা সেদিকে আমাদেরকে মোতাবাদ্দি করছেন। কারণ যদি যে আমলই না করলাম তো ফের বেকার, আমল আছে এখলাস তাও বেকার, কিন্তু আগে এখলাসের সবক দিলেন ফের আমলের তরিকা পুরো হাদিসের কিতাবে বাতলাইছেন, এরপর আখির আমল যখন করা হলো কেয়ামত কায়েম হয়ে গেল এখন কি হবে আমলের ওজন হবে, তো শেষ যেটা পরিণাম আসবে সেটাকেও তিনি আখেরে বয়ান করছেন। এই শিরোনাম এই বাপ কায়েম করার মকসাদ হচ্ছে যে মুতাজিলারা আমলের ওজনকে অস্বীকার করে, মুতাজিলা এক বাতিল ফিরকা আছে যারা আমলের ওজনকে অস্বীকার করে। কোরআন হাদিসের যেখানে যেখানে আমলের ওজনের কথা আছে তো তারা বলে এখানে ওজন করা মানে ইনসাফ করবেন আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা ইনসাফ করবেন, ওজন হবে না, ওজন হবে না। এটা কেন বলতো তারা, তাদের বলার উদ্দেশ্য ছিল আমাল আরাজ, আমাল তো জওহার না, জিসিম না, এক একটা শরীর হলে এটার ওজন করা যায়, সে হালকা হোক ভারী হোক হবে, কিন্তু যেটার শরীর নাই এটাকে ওজন করা যায় না। এটা হল মুতাজিলাদের ধারণা। মুতাজিলাদের এই মুওয়াফিক আবার আহলে হকেরও কেউ কেউ ছিলেন, খুব বেশি না, এক দুজন হয়তো এরকম ছিলেন যারা একই রকম কথা বলতেন যে বজনে আমলের দ্বারা মুরাদ হল আদল ইনসাফ। কিন্তু আহলুস সুন্নতুল জামাতের জমহুর আহলুস সুন্নতুল জামাতের রায় হল হক্কানি উলামাদের এটা ফয়সলা আকীদা যে না, সব আমলের অবশ্যই ওজন হবে। আর এর জন্য বহু দলিল আছে কোরআন শরীফে হাদিস শরীফে। যেমন নাকি কোরআন শরীফে আছে একটু আগেই বললাম যে ফমান সাকুলাত মাওয়াজিনুহু, যার মিজান ভারী হবে, তো সেফল এবং খিফত এই দুটোটা তো এটা বজনেরই সেফত। এটা কোরআন শরীফের আয়াতের মধ্যে আছে, আল্লাহ পাক বয়ান করছেন। এবং হাদিস শরীফের রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সহিহ হাদিস যে তুজাউল মাওয়াজিন ইয়াউমুল কিয়ামা ওয়া তুজাল হাসানাত ওয়াস সাইয়্যাত, যে হাসানাতেরও ওজন হবে সাইয়্যাতেরও ওজন হবে। এখানে তো ওজনের কথা একদম স্পষ্ট আছে, রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাফ সাফ বলছেন। বহরহাল তো ওজন করা হবে, এটা তো চূড়ান্ত বিষয়, বাকি কিসের ওজন হবে এটা নিয়েও ওলামাদের ভিতরে বিভিন্ন কথা ছিল। কারণ আমল যেহেতু আরাজ, এটা ওজন করা মুশকিল বাহ্যিক ভাবে মনে হয়, এজন্য ওলামাদের কেউ কেউ বলছেন ওজন করা হবে ঠিকই, কিন্তু ওজন হবে তো সহিহ আমাল, আমল নামার ভিতরে যে থাকবে আমল নেকি বদি লেখা থাকবে ওইটার ওজন হবে, ডাইরেক্ট আমলের ওজন হবে এটা বলতেন না উলামা একরাম অনেকে। কেউ বলছেন যে না কেয়ামতের দিন ওজন যখন করা হবে আমলকে শরীর দেওয়া হবে, এটাকে মুতাজাসসিদ বানানো হবে, জিসিম বানানো হবে, ফের এটাকে ওজন করা হবে। কেউ বলছেন সহিফা আমল ওজন, কেউ বলছেন আমলকে আমলকে জিসিম দিয়া শরীর, এটার শরীর দিয়া তারপর এটা ওজন করা হবে। কিন্তু আহলেহকের উলামাদের কাজে অধিকতর গ্রহণযোগ্য মত হল না, সরাসরি আমলেরই ওজন হবে। আর এই হাদিসে বাকিটা স্পষ্ট, তুজাউল হাসানাত ওয়াস সাইয়্যাত, আমলেরই ওজন হবে। এটাই কোরআন শরীফে এক আয়াত আল্লাহ পাক বলছেন যে ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। তো মিজান পড়লে আমল আল্লাহ পাক পেশ করবেন যাতে প্রত্যেকের নিজের আমল দেখতে পায়, এবং সে যাতে তার বুঝে আসে, নিজের সাক্ষী হয় যে আমার আমল যা করছি আমার নিজের চোখেই তো দেখলাম। ওই মওকাতে আল্লাহ পাক বলবেন, আল্লাহর পক্ষ থেকে বলা হবে দেখলা তো এখন কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, তুমি তো দেখলা আর তোমার হিসাব কিতাবের জন্য আর কোন লোক দরকার আছে? বান্দা তখন স্বীকার করবে আল্লাহ বিলকুল ঠিকই আমি এরকমই করছিলাম। ফের আল্লাহ পাক যেটা ফয়সালা করবেন তার বুঝে আসবে যে আল্লাহ পাক বিলকুল ইনসাফের সাথেই ফয়সালা করছে। হ্যাঁ, তো এটা চূড়ান্ত হল যে আমলের ওজন হবে, এটাই ফাইনাল, কোরআন হাদিস থেকে এটাই প্রমাণিত। বহরহাল বাকি হাদিসের কোরআন শরীফে এক কথা আছে কাফেরদের ব্যাপারে যে ফালা নুকিমুল লাহুম ইয়াউমাল কিয়ামতি ওয়াজনা, তাদের কোন আমলের ওজনই আমি করব না। একদিকে বলতেছেন কোরআন শরীফে ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনু ফাউম্মুহু হাবিয়া, তো সেখানে তো কাফিরের জন্যই বলছেন এই কথা ফাউম্মুহু হাবিয়া, তো এতে বোঝা যায় কাফেরও আমলের ওজন হবে, ভালো হোক মন্দ হোক দুটোটা। আবার ওই আয়াতের পাক আছে ফালা নুকিমুল আমল কিয়ামতে বাজনা, আবার হাদিস শরীফে দেখা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কিছু আল্লাহর বান্দারা এরকম হবেন বিনা হিসাবে আল্লাহ পাক তাদেরকে জান্নাত দান করবেন, যেমন 70,000 লোক এরকম হবে আল্লাহ পাক তাদেরকে বিনা হিসাবে জান্নাত দিবেন, ফের তাদের সঙ্গে আরো এরকম 70,000, ফের তাদের সঙ্গে আরো এরকম 70,000। হাদিসের পাক থেকে প্রমাণ হয় ওই 70,000-এর সঙ্গে মূল হাকিম থাকবেন অনেক, যাদেরকে আল্লাহ পাক বিনা হিসাবে মাফ করে দিবেন। এজন্য মুহাক্কিকিন একরাম বলছেন যে ওই সকল কাফের যাদের জীবনে কুফরের সঙ্গে খারাপি আর খারাপি, বদি আর বদি, ভালাই বলতে কিচ্ছুই নেই, ওদেরকে বিনা হিসাবে কোন আমলের ওজন করা ছাড়াই আল্লাহ তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবেন। আর ওই সকল বন্দারা যাদের ইমানের সঙ্গে কেবল নেকি নেকি, হাসানাতই হাসানাত, এক বিন্দু মাত্র কোন বুরাই খারাপ কাজ তাদের দ্বারা ঘটে নাই, বিনা হিসাবে আল্লাহ তাদেরকে জান্নাত দান করবেন। কিন্তু ওই সকল কাফের যারা কুফর, যারা কাফের তো ছিল আবার কিছু ভালো করছে কিছু খারাপ করছে, কিছু ভালো করছে কিছু খারাপ করছে, যেমন অনেক কাফের মানুষ আছে, কাফেরও অনেক সময় মানুষকে দান করে, কাফেরও ভালো ব্যবহার করে, কাফেরও একজন উপকার করে, কি আছে না এরকম? ওদের ভালো মন্দের হিসাব হবে। ফায়দা কি? রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা খাজা আবু তালেব ইমানের সাথে দুনিয়া থেকে গেছেন না কাফেরিয়া দুনিয়ার থেকে গেছেন? কিন্তু রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে জাহান্নামের মধ্যে সবচেয়ে হালকা শাস্তি হচ্ছে তার, সবচেয়ে হালকা। কেন? রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বড় খেদমত করছেন, মহব্বত করছেন, বড় উপকার করছেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য অনেক ত্যাগ স্বীকার করছেন তিনি খাজা আবু তালেব। ওইটার পুরস্কার স্বরূপ আল্লাহ তাআলা জাহান্নামের আজাবকে তার জন্য হালকা বানিয়ে দিয়েছেন, কিন্তু থাকবেন তিনিও অনন্তকাল জাহান্নামের মধ্যে কাফের হওয়ার কারণে, কিন্তু ভালো কাজগুলো করার বিনিময়ে তো আজাব তার হালকা হয়ে গেছে। অনুরূপভাবে কাফেররা এই দুনিয়াতে যদি কুফর নিয়ে দুনিয়ার থেকে বিদায় হয় তাহলে থাকবে তো অনন্তকাল জাহান্নামে, কোনোদিন মুক্তি পাবে না, কিন্তু তার ভালো কাজগুলোর কারণে তার আজাব একটু হালকা হয়ে যাবে। এই জন্য কাফেরেরও নেকি বদি এরকম ওজন হবে। কি কথা বুঝেন না ভাই? হ্যাঁ, যদিও কেউ কেউ এর ব্যতিক্রম তাকরির করছেন কিন্তু সেটা রাজে না, সেটা অধিকতর গ্রহণযোগ্য না, গ্রহণযোগ্য মত এটাই। আর মুসলমান যাদের ভিতরে নেকি বদি দুটোটা ছিল, তো যখন নাকি ওজন করা হবে এক বিন্দু পরিমাণ নেকি যদি ভারী হয়ে যায় তার জন্য জান্নাতের ফয়সালা হবে। ফামান রাজা হাসানাতুহু আলা সাইয়্যাতি মিসকাল হাব্বাতিন, সামান্য পরিমাণ এক বিন্দু পরিমাণ নেকি বেশি হলে জান্নাতের ফয়সালা। আমার ভাইয়ের জন্য আমল করতে থাকি, দান সৎকার করতে থাকি, ইস্তেগফার করতে থাকি, দুরুদ শরীফ পড়তে থাকি, জিকির বেশি বেশি করতে থাকি, হ্যাঁ, গুনাহ মাফ চাইতে থাকি আল্লাহ পাকের নিকট, তওবা করতে থাকি, যাতে করে আমাদের নেকির পাল্লা ভারী হতে থাকে, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। হ্যাঁ, ওয়ান্নাব আমাল বনি আদম ও কওলহুম তুজান, এখানে নাজাউল মাওয়াজিন, যে মাওয়াজিন মিজানের জমা, আল্লাহ পাক বলছেন আমি মিজান কায়েম করব। এই মিজান তো বহু বছর না, তো মিজান কায়েম করবেন কি যে প্রত্যেকের জন্য এক একটা মিজান কায়েম করবেন পাল্লা, নাকি পুরা ময়দানে হাসরে একটাই মিজান থাকবে যেটা দিয়ে সকলের আমল মাপবেন? তাই না? এটাও কেউ বিভিন্ন জনে বিভিন্ন মত বলছেন, হইতে পারে এরকম যে এক একজনের এক এক আমলের জন্য এক একটা আলাদা মিজান, অথবা একজনের সবগুলি আমলের জন্য একটাই মিজান, প্রত্যেকের জন্য ভিন্ন ভিন্ন মিজান। কিন্তু অধিকতর গ্রহণযোগ্য কাউল হল যে হাসরের ময়দানে একটা মাত্র মিজান পাল্লা কায়েম করা হবে, আর একটা দিয়ে সমস্ত মানুষের আমল মাপা হবে। ভাই এটা কিভাবে সম্ভব? কিভাবে সম্ভব? কেয়ামতের বিষয়টাকে দুনিয়ার উপরে কেয়াস করার কোনো উপায় নেই। হ্যাঁ, কেয়ামতের ময়দানে রঙই ভিন্ন, যে যাদের নেকি হবে, কোনো বদি থাকবে না, তো তারা বিদ্যুৎ গতিতে পৌঁছাত পার হয়ে যাবে। পুলসরাত কি জিনিস? যে তলোয়ার থেকে ধার, চুলের থেকেও আরো সূক্ষ্ম, এটা পার হবে কেমনি? কল্পনা করা যায়? ওইটা যেরকম কল্পনাতি অকল্পনীয় বিষয়, অনুরূপভাবে একই মিজান দ্বারা, একই পাল্লা দ্বারা সমস্ত মানুষের আমলের ওজন করা, সেটাও এরকম অকল্পনীয় বিষয়, কিন্তু এটাই সত্য। যাই হোক, আলে হকের আকিদা হল মিজান সত্য, আর মিজান পাল্লার দুইটা, মিজানের এই দুইটা পাল্লা আর একটা দাঁড়ি, ওই যেটা লিসান ও কিফাতান। বহরহাল সাহাবায়ে কেরামই তো বয়ান করছেন, নাজাউল মাওয়াজিন, আল মাওয়াজিন এটা জমা, আল কিস্ত এটা ওয়াহিদ, এটা কিভাবে হলো? কেউ বলছেন এটা জাওয়াত মুজাফ মাজুফ আছে, আল মাওয়াজিন জাওয়াতুল কিস্ত হয়ে গেল। আর কেউ বলছেন আল কিস্ত, এটা মাসদার, মাসদার এটা সেফতের মানত এখানে আসছে, এজন্য মিজান কিস্তুন, মিজানান কিস্তুন, মাওয়াজিন কিস্তুন, সব রকম বলা যায়, কারণ মাসদারের দ্বারা ওয়াহেদ তাসনিয়া জমা সবটারই অস্ত্র আনা যায়। লিয়াউমিল কিয়ামা এখানে লাম এটা লিত তাওকিদ অথবা লিত তালিল অথবা লাম বমানা ফি, তিন রকম হইতে পারে। وقال مجاهد القسطاس العدل ইমাম বুখারী রহমাহুল্লাহর অভ্যাস আছে যে কোন আয়াত উল্লেখ করলে প্রসঙ্গক্রমে কাছাকাছি কোন মুতাকারিব লফজ কোরআনে পাকে আসছে ওটার উনি ব্যাখ্যা করেন, তাফসির করেন, এবং মুস্তানাদ কোন তাফসির। তো কোরআন শরীফ আছে ওয়াজিনু বিল কিসতাস মুস্তাকিম, কিসতাস লফজে এখানে তাফসির করছেন যে কল মুজাহিদ আল কিসতাস আল আদলু, কিসতাস মুস্তাদ দু রকম পড়া যায়, আল আদলু বি রুমিয়া, রুমি ভাষাতে এর অর্থ হল ইনসাফ, এটা এক কাউল। কিন্তু ইমাম কুরতুবী রহমতুল্লাহ বলছেন ওখানে কোরআন শরীফে কিসতাস মানে মিজান, কারণ ওখানে ওয়াজিনু বিল কিসতাস মুস্তাকিম আছে, মুস্তাকিম তো আদলের অর্থে, তো ওখানে কিসতাস মানে যদি হয় আদল, তো আদল আদল দুইবার এসেছে, তো এই জন্য ইমাম কুরতুবী বলছেন যে ওখানে এই আদলের মানা, যদিও রুমি রুমি জবানে কিসতাসের এক মানা আদল, কিন্তু ওই আয়াতে পাক আদলের মানা না, আয়াতের মধ্যে মিজানেরই মানা, নাহলে তো আদলের তাকরার হয়। কিসের মাসদার? তো কেউ বলছেন উলামাদের মধ্যে যে মুফসিদের মাসদার, মুফসিদের মাসদার তো আসলে একসাথ, তো এখানে মুফসিদের কিসকে মুফসিদের মাসদার বললেন কিভাবে, যে এটা ইমাম বুখারী বলতে চান যে কিসত এটা একসাথের মাসদার, মানে হল একসাথের জায়গায় এই কিস্তের ইস্তেমাল হয়, হ্যাঁ না, মাসদারের মুফসিদ অর্থাৎ কিস্তের দ্বারা এই মুফসিদের যে মাসদার সেটা কিস্তের দ্বারা বোঝানো হয়, আর একসাথ যখন ডাইরেক্ট মাসদার হয় তখন সেটার ভিন্ন মানা হয়। অর্থাৎ আরবিতে কিছু মাসদার আছে যে যেমন কাদরুন, এগুলাকে বলে মাহজুবুজ জাওয়ায়েদ, যে আখির থেকে অর্থাৎ কিছু হুরুফ হজব করে দেওয়া সংক্ষিপ্ত এক লফজ মুজাররাত থেকে বলা হয়, কিন্তু সুলাসি মজিদির মানাতে, যেমন কাদরুন বামানা তাকদীর, কাদরুন বামানা তাকদীর, অনুরূপ এখানে কিস্তুন, যদিও এটা মুজাররাদের কিন্তু এটা ওই মজিদির মানাতে, এটা বুঝিয়েছে মুফসিদ, মুফসিদ আদলের মানাতে এটার ইস্তেমালই এরকম। আর যখন সোলাসি মুজাররাদ থেকে ইস্তেমাল হয় কাসের, তখন এটা জালিমের মানাতে ইস্তেমাল হয়। কোরআন শরীফে দুটো আছে, হাদিস শরীফও আছে, ওয়াম্মাল কাসিদুনা ফাকানু জাহান্নামা হাতাবা, ওয়াম্মাল কাসিদ ফাহুয়াল জায়েদ। আর আরেক আয়াত আছে ইন্নাল্লাহ ইউহিব্বুল মুখসিতিন, কোরআন হাদিস শরীফও আছে, ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াম্মাল মুখসিতুন ফাআলা মানাবির মিন নূর, হাদিস শরীফে ওটার ইস্তেমাল আছে। বারহাল আল্লাহ পাক জল্লা জালালু আম্মা নওয়ালু আমাদের সকলকে আমলের তৌফিক দান করেন। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি মুতাযিলাদের এখানে রদ করছেন, হ্যাঁ না, কিতাব তাওহীদ, তো এটা তাওহীদের মজমুন, তো মুতাযিলাদের রদ করছেন যে আহলে হকের এটা মসলক এবং এটাই মুহাক্কাক, আর এর পক্ষে বাব কায়েম করছেন তরজমাতুল বাব নাজাল মাওয়াজিন আল কিসত লিয়াউমিল কিয়ামা ওয়ান আমাল বনি আদম ও কাউলহুম তুজান, আর এটার দলিল হল এই যে শাকিলাতান ফিল মিজান, এখানে মিজানেরও ইসবাত হল আর ওজনের ইসবাত হল শাকিলার দ্বারা, যে শকল এবং খিদমত এটা তো ওজনের সেবত, বোঝা গেল এই হাদিসে পাক থেকে সহি হাদিস থেকে যে মিজান এটাও হক এবং ওজন এটাও হক, এটি আহলে হকের আকীদা। ওয়া দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। বুখারীর বিশেষ হাদিসের তরসি এরকম, কিছু থাকে উলামা ইকরাম তুলাবা ইকরামের জন্য কথা, আর কিছু থাকে সব মুসলমান ভাইদের জন্য। সবটাই করতে হয়, নাহলে তো তাদের ক্লাসের যে বিশেষ ব্যাপার থাকে সেটা আবার বাদ যায়, তারা বলবে যে আমাদের দর্শি গেল কোথায়। চলো ঠিক আছে না মহান, এখন কি করতে হবে আর কি মহ দোয়া মাশাআল্লাহ ওয়াহাবুল উলুম জামিয়া ওয়াহাবুল উলুম চান্নে ওয়াহাবুল উলুম নামে মশহুর হয়ে গেছে। হাদিস আলিয়া ছিলেন আমার পীর, বহুত আচ্ছা লোক ছিলেন, এই মাদ্রাসাকে মহব্বত করতেন, তাই না? তো পীর জি হুজুর রহমতুল্লাহ এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা, ওনার নাম ছিল আব্দুল ওয়াহাব, ওনার নামের সঙ্গে মিল রেখে বানাইছে ওয়াহাবুল উলুম। জামিয়া ওয়াহাবুল উলুমে আমার তো বারবার আসার তৌফিক হয়েছে, যখনই আসি অনেক খুশি লাগে বিভিন্ন কারণে। এক তার মধ্যে একটা হলো যে পীর জিউদ্দিন রহমতুল্লাহ প্রতিষ্ঠান, এটা এক আল্লাহর বলি, এটা কায়েম করে গেছেন, যিনি হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ এর সঙ্গে গভীর সম্পর্ক বলেন, বুজুর্গ ছিলেন মাওলানা থানভী রহমতুল্লাহর মস্তকে অটল অবিচল ছিলেন এই বুজুর্গ। পীর জিউদ্দিন রহমতুল্লাহ অনেক ভক্তবৃন্দ অনুসারী এই অঞ্চলে আছেন। তো এক তো পীর জিউদ্দিন রহমতুল্লাহর নেসবতে মহব্বত, দ্বিতীয় হল যে যখনই আসি দেখি যে এলাকার মুসলমানদের মধ্যে দিনই প্রেরণা অনেক, বৃহত্তর জিন্দিরা কেরানীগঞ্জের মধ্যেও দেখছি এই জিনিসটা, যে সদস্য হুজুর পীর জি হুজুর তাদের আসর তাদের মহব্বত এটা এখন পর্যন্ত এই অঞ্চলে খুব জীবন্ত আছে। আল্লাহ তাআলা এই দৌলত কারো ভরায় দেন। আর একটা হল যে যদিও এখানে মাদ্রাসার ছোট জায়গা, কিন্তু এখানে যে উস্তাদরা আছেন পরিচালক মন্ডলী আসাদুল্লাহ ইকরাম, বড় মজবুত মজবুত ওলামা ইকরাম এখানে আছেন, এবং যারা দিনের উপর চলা বহু জাদা মহব্বতের সাথে আগ্রহের সাথে সুন্নত তরিকার চর্চা করে, সুন্নত তরিকার অনুসরণ করে, অতএব উপর কায়েম থাকার ফিকির করার চেষ্টা করে, আল্লাহ তাআলা তাদেরকে কবুল করে আরো বেশি তৌফিক দান করে। এই সকল কারণে এখানে আসলে সবসময় অনেক বেশি খুশি লাগে, অনেক বেশি দিলের ভিতরে সুকুন অনুভব হয়। আল্লাহ তাআলা এই মসজিদকে কবুল করেন, জামিয়া ওয়াহাবুল উলুমকে কবুল করেন, উভয় প্রতিষ্ঠানের যারা পরিচালক মন্ডলীর সহযোগী মহব্বতকারী সহযোগিতাকারী সকলকে কবুল করেন, এবং হযরত পীর জিউদ্দিন রহমতুল্লাহ এর দরাজাতের বুলন্দির জন্য এই প্রতিষ্ঠানকে কেয়ামত পর্যন্ত কায়েম রাখেন, জড়িয়ে বলেন, এবং যারা এতে সহযোগিতা করতেছেন সকলের নাজাতের এবং কামিয়াবি বিশিলা বানা। দোয়া করেন ভাই, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া বারিক ওয়া সাল্লিম, আল্লাহুম্মা ওয়াফিক লানা ওয়া আরহামনা, আল্লাহুম্মা আফিনা ওয়া আফু আন্না, اللهم كن لنا ولي عزالك، اللهم كن خير لكل مسلم ومسلمة، اللهم أحسن عاقبتنا في الأمور كلها، وأجرنا من خزي الدنيا وعذاب الآخرة، ربي اغفر وارحم وأنت خير الراحمين، ربي اغفر وارحم وأنت خير الراحمين، ربنا لا تدع لنا ذنبا إلا غفرته، ولا هما إلا فرجته، ولا دينا إلا قضيته، ولا مريضا إلا شفيته، ولا حاجة هي لك رضا إلا قضيتها، يا أرحم الراحمين يا أرحم الراحمين، اللهم إنا نسألك العفو والعافية، اللهم إنا نسألك العفو والعافية في ديننا ودنيانا وفي أهلنا ومالنا. ربنا أعنا بالعلم وزينا بالحلم وأكرمنا بالتقوى وجملنا بالعفو، ربنا أعنا بالعلم وزينا بالحلم وأكرمنا بالتقوى وجملنا بالعافية، وأكرمنا بالتقوى وجملنا بالعافية، আল্লাহ আমাদেরকে ইলম দান করেন, আমল দান করেন, আখলাক দান করেন, আল্লাহ আমাদেরকে তাকওয়ার জিন্দেগি নসিব করে, আল্লাহ আমাদেরকে মাফ করে দে, আল্লাহ আমাদেরকে আফিয়াতের জিন্দেগি দান করে। اللهم ربنا عنا بالعلم وزيدنا بالحلم واكرمنا بالتقوى وجملنا بالعافية. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما اللهم আমাদেরকে মাফ করেন, আমাদের জন্য জান্নাতের ফয়সালা করেন, রহমতের ফয়সালা করেন, জাহান্নাম থেকে নজাত দান করেন। আমাদের বিবি বাচ্চাকে আমাদের চক্ষু শীতল চোখের শীতলতা বানায় দেন, আমাদের নজাতের জরিয়া বানায় দেন। আল্লাহ আমাদেরকে দিন ইমানের জিন্দগি নসিব ফরমান, সুন্নতের জিন্দগি নসিব ফরমান। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ আমাদের জন্য রহমতের ফয়সালা করেন, আফিয়াতের ফয়সালা করেন। আল্লাহ দু জাহানের কামিয়াবি আমাদেরকে দান করেন, সকলের নেক উদ্দেশ্য পুরা করেন, হর মুশকিল আসান করে দেন, হর পরেশানি থেকে নাজাত দিয়ে দেন। আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করে, জামে ওহাব উর্দুকে কবুল করে, আল্লাহ জামে ওহাব উর্দুকে কবুল করে, জামে ওহাব উর্দুকে। আল্লাহ আপনি খুব কবুল ফরমান, পিরিতিউদ্দিন রহমতুল্লাহ আলাইহির দারাজাতের তারাক্কির জন্য আপনি জরিয়া বানান, তার দারাজাতের গুলুমদের জন্য জরিয়া বানান। আল্লাহ মেহরবান মালিক, এই প্রতিষ্ঠানের সঙ্গে যারা জড়িত ছিলেন, হাজি জান মিয়া সাহেব, আরো হাজি মুয়াদ্দিদ আলী সাহেব না, আরো যারা যারা যে মুসলমান ভাইরা জানা ও জানা যারা জড়িত ছিলেন, তাদেরকে মাফ করে দেন, তাদের জন্য জান্নাতের ফয়সালা করেন, জান্নাতের বড় মর্তবা তাদের দান করেন, তাদের যারা উত্তরসূরি তাদেরকে দিনের উপরে আপনি কায়েম দায়েম রাখেন, বরকতময় জিন্দেগি দান করেন। আল্লাহ জামে ওহাবুল উলুমকে উসিলা করে পুরো এলাকাবাসীর জন্য রহমতের ফয়সালা করেন, বরকতের ফয়সালা করেন, কামিয়াবির ফয়সালা করেন, দু জাহানের কামিয়াবি মঞ্জুর করেন। আল্লাহ আজকে বুখারী শরীফ খতম হয়েছে, আল্লাহ আল্লাহ মেহরবান মালিক, বুখারী শরীফের এই দর্শকে আপনি কবুল করেন, পুরা বৎসরের দর্শকে আপনি কবুল করেন, হাদিস শরীফের সকল দর্শকে আপনি কবুল করেন, আসাদুল কালামের সকল ইলমের দর্শকে আপনি কবুল করেন। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, হাদিস শরীফের দর্শের তমাম বরকত আপনি আমাদের সকলকে নসিব করেন, যে তোলা একরাম ফারিক হোসেন তাদের জিন্দগিতে বরকত দেন, এলম দেন, আমল দেন, নূর দান করেন, এখলাস দান করেন, এলমে নবুয়ত দান করেন, নূরে নবুয়ত দান করেন। হাফেজ সাহেবরা যারা কোরআনে কারিমের 30 পারা হেফজ করছেন, আল্লাহ আপনার 30 বারে কোরআন করে সিনাতে আপনি দান করছেন, এই সিনা কত মুবারক, কত ধন্য, যে সিনার ভিতরে আপনি 30 পারা কোরআন দান করছেন। আল্লাহ 30 পারা কোরআনে কারিমের এদের নূর এদেরকে দান করে, 30 পারা কোরআনে কারিমের আজমত মহব্বত দান করে, সেই মোতাবেক আমুলি জিন্দগি সি ফরমায় দেন। ওর মুসলমান ভাইরা এই বরকতময় মজলিসের জন্য ছুটে আসছেন, আল্লাহ সব মুসলমান ভাইদেরকে আপনি কবুল করেন, যারা দিনকে এলমে দিনকে হাদিস শরীফকে ওলামায়ে কেরামকে এরকম মহব্বত করেন, আল্লাহ আপনি তাদেরকে মহব্বত করেন, আপনি তাদের প্রতি রহমত নাজিল করেন, আপনি তাদের দুনো জাহানকে কামিয়াব বানায় দেন। আল্লাহ আমাদের সকলকে মাফ করেন, আল্লাহ আমাদের দেশের উপর রহমত নাজিল করেন, তমাম বিবাদ বিশৃঙ্খলা পেরেশানি আপনি দূর করেন, আমাদের দেশের ভিতরে খায়ের বরকত দান করেন, উন্নতি অগ্রগতি সমৃদ্ধি নসিব করেন, আমাদের দেশের যা জরুরত অফুরন্ত গায়ে খাদানা থেকে পুরা করে দেন। আল্লাহ আমাদের দেশের জমিনের ভিতরে বেশুমার বরকত দান করে, আল্লাহ এই দেশের সকলের জিন্দগিতে বরকত দান করে, রহমত দান করে, আল্লাহ আমাদের রোজগারে ব্যবসা বাণিজ্যে বরকত দান করে, আমাদের দেশের কলকারখানাগুলোর ভিতরে বরকত দান করে, আল্লাহ বিশ্বের বিভিন্ন দেশকে আমাদের দেশের কলকারখানার প্রতি আপনি আকৃষ্ট করে দেন। আল্লাহ আমাদের দেশের কলকারখানার তমাম ফিতনা ফাসাদ বিপদ বিপদ আপদ আপনি দূর করে দেন, অগ্নিকাণ্ড অগারা থেকে আপনি হেফাজত করেন, আল্লাহ সমস্ত বিশ্বের মুসলমানদের উপর রহমত নাযিল করে, সমস্ত বিশ্বের মুসলমানদেরকে খায়ের বরকত দান করে, বিশেষভাবে মক্কা মুকাররমা মদিনা মুনাফরাকে আপনি হেফাজত করে, যারা হজের জন্য নিয়ত করছেন আপনি কবুল করে, আপনি আসান ফরমায় দেন। আল্লাহ মেহরবান মালিক, যে সকল মুসলমান ভাইরা পৃথিবীর বিভিন্ন দেশে বিপদগ্রস্ত, আল্লাহ তাদেরকে আপনি উদ্ধার করেন, হেফাজত করেন, যারা সাগর নদীতে ভাসতেছে, বিভিন্ন দেশে প্রেশান হইতেছে, বিপন্ন এই মুসলমানদেরকে আপনি উদ্ধার করেন, রক্ষা করেন। আল্লাহ বারবার যে সকল মুসলমানদের উপর জুলুম অত্যাচার করা হইতেছে, আল্লাহ জালেমদেরকে হেদায়েত দান করেন, জুলুম অত্যাচার থেকে বিরত হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ আপনি তাদেরকে মজবুর করে দেন এদেরকে মহব্বত করার জন্য, এদের কদর করার জন্য। আল্লাহ বারবার মুসলমান ভাইদেরকে ওখানে নাগরিকত্ব আপনি প্রতিষ্ঠিত করে দেন। আল্লাহ বারবার মুসলমানদের নাগরিকত্ব ইজ্জতের সাথে আপনাদের সাথে আপনি প্রতিষ্ঠিত করে দেন। আল্লাহ আমাদের দেশের সরকার রোহিঙ্গা আর মুসলমানদের প্রতি দয়াত্র হইয়া সহযোগিতা করতেছে, আল্লাহ এদের জন্য উত্তম বিনিময় আপনি দান করেন এবং উত্তম ব্যবস্থা আপনি করে দেন। আল্লাহ মজলুমদেরকে আপনি রক্ষা করেন, উদ্ধার করেন। আল্লাহ প্রত্যেক মুসলমানের ঘরে ঘরে রহমত বরকত নাযিল করেন। আল্লাহ আমাদের সকলের ঘরে রহমত দান করেন, বরকত দান করেন, শান্তি দান করেন। আল্লাহ সবই বরকাতের বরকত আপনি আমাদের জন্য মঞ্জুর করেন, রমজান মুবারকের বরকত আপনি আমাদের জন্য মঞ্জুর করেন, আমরা যেন রমজান শরীফের রোজা রাখতে পারি আমাদের সকলকে তৌফিক দান করেন। আল্লাহ যারা গুনার মধ্যে ডুবা সকলকে প্রত্যেক গুনা থেকে তওবা করার তৌফিক দান করেন। ঈমানের সাথে জিন্দগি, রহমতের সাথে জিন্দগি, বরকতের মধ্যে জিন্দগি আপনি মঞ্জুর করেন। ঈমান এবং আত্মীয়দের সাথে নির্ধারিত সময় যখন আপনি উঠে আসবেন, আপনি আপনার রহমতের সাথে আল্লাহ আপনার রহমতের কোলে আপনি আমাদেরকে উঠে নিয়েন। ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم رحمة الله على النبي صلى الله عليه وسلم وسيلتي আমাদের তোমার দোয়া প্রজা আজকে আপনি কবুল করেন, আমাদেরকে আমাদের ঘরওয়ালাদেরকে আমাদের দোস্ত আমার মহি পিঠকে খানদানকে এদের মধ্যে নিজ দয়াতে আপনি সামিল করেন, তাকওয়ার হায়াত আপনি আমাদের নসিব করেন, এখলাস ও এহসানের জন্য আমাদের নসিব করেন। রব্বান তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি أما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين وصلى الله على النبي وعلى آله وصحبه وبارك وسلم.